বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب।
বিসমিল্লাহিরাহমানিররাহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান ও রাশিয়া তৃতীয় কোনো দেশকে আগ্রাসন চালানোর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আরও 4 ইসরায়েলি নারী সেনার মুক্তি। গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণের মহড়া প্রদর্শন করল হামাস। 200 ফিলিস্তিনি বন্দীর মুক্তির প্রক্রিয়া চলছে। বাংলাদেশে দেশবিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে 1 কোটি ভোট বাড়িয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রমাণ করে তেহরান বা মস্কোর কেউ শত্রুর মাত্রাতিরিক্ত দাবি মেনে নিতে প্রস্তুত নয়। ইরানের প্রেসিডেন্ট সাম্প্রতিক রাশিয়া সফরের সময় দেশটির এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি রেল, সড়ক, বাণিজ্য, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। ইরান ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা এবং ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার হুমকি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পেজেশকিয়ান বলেন, চুক্তিতে বলা হয়েছে ইরান বা রাশিয়ার কেউ যদি তৃতীয় কোনো দেশের হাতে আক্রান্ত হয় তাহলে আমরা কোনো অবস্থায় আগ্রাসী দেশকে সহযোগিতা করব না, বরং সেই ধরনের কোনো হামলা ঘটার সুযোগে আমরা দেব না। গাজায় কার্যকর যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী আরও চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আজ দুপুরে গাজা শহরের ফিলিস্তিন চত্বরে তৈরি করা মঞ্চে ওই চার নারী সেনাকে বিদায় জানানো হয়। সেখানে হামাস ও ইসলামী জিহাদের কয়েক ডজন যোদ্ধার উপস্থিতিতে তাদেরকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের হাস্যোজ্জ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। মুক্তিপ্রাপ্ত চার নারী সেনার প্রত্যেককে একটি করে ব্যাগ বহন করে, যেখানে হিব্রু ভাষায় ইহুদিবাদ জয়লাভ করবে না লেখা একটি বার্তা সুসজ্জিতভাবে লেখা ছিল। মুক্তি পাওয়া চার ইসরায়েলি সেনা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েল গিলবুজা, নামা লেরবি এবং লিরি আলবাগ। 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধারা গাজা সীমান্তের কাছে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি ধ্বংস করেন। পরে সেখান থেকে ইসরায়েলি এই চার নারী সৈন্যকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই চার বন্দির মুক্তির বিনিময়ে আজ 200 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত 200 ফিলিস্তিনের মধ্যে 121 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। এদের মধ্যে হামাসের 81 জন, ইসলামিক জিহাদের 23 জন, ফাতাহের 13 জন, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশনের 2 জন এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশনের 1 জন রয়েছেন। মুক্তিপ্রাপ্ত কিছু ফিলিস্তিনি গাজা এবং বাকিরা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিরে যান। এর আগে গত 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ওই দিনই প্রথম দফায় হামাস 3 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইহুদিবাদী সরকার 90 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয়। প্রথম দফায় মুক্তিপ্রাপ্ত এই 90 জনের সবাই অধিকৃত পশ্চিম তীরের অফের কারাগার থেকে মুক্তি পান। ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরের জেনিনের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় 2 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, শুক্রবার রাতে পশ্চিম তীরের জেনিনের অদূরে কাবাতিয়া শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে 2 ফিলিস্তিনি শহীদ ও বেশ কয়েকজন আহত হন। এছাড়া ইসরায়েলি বাহিনী জেনিনের নানা অবকাঠামো, ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস করে দিয়েছে। কোনো কারণ ছাড়াই একজন বৃদ্ধ ফিলিস্তিনির দেহে গুলি চালিয়েছে, এর ফলে তিনি মারাত্মক আহত হয়েছেন। এর পাশাপাশি দখলদার বাহিনী শহরের কয়েক ডজন বাসিন্দাকে গ্রেফতার করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, পশ্চিম তীরের আল খলিল শহরেও ইহুদিবাদী সেনারা হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুস ব্রিগেডস ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সহযোগিতায় দখলদার সেনাদের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আজ দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি জামাত সহ যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, যারা বাংলাদেশপন্থী, তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীর শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন, ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, খুন গুম ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন, তাই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি। রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে শুভেন্দু আরও বলেন, মমতা অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন বর্ডার বিএসএফ এর দেখার কথা, যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা ৪,০০০ কিলোমিটার, শুধু পশ্চিমবঙ্গে রয়েছে ২,২০০ কিলোমিটার, তার মধ্যে ৫৯৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াবেন বলে জমি দিতে চাননি। মমতার সরকারের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, আগে জমি দিন, পরে বিএসএফ এর থেকে হিসাব বুঝে নেবেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরেই।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবার ফিরছি বিশ্ব সংবাদে। গাজায় হামাসের সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার ঘটনায় জড়িত দুজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যা করার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয়। শুক্রবার ডেথ অ্যাম্বু সিরিজ নামক ভিডিওর প্রথম পর্ব প্রকাশ করেছে হামাসের এই সামরিক বাহিনী। ভিডিওর একাংশে দেখা যায়, গত ৬ জানুয়ারি উত্তর গাজার বেইত হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার, তার ডিপুটি আরও কয়েকজন দখলদার সেনা নিহত হয়। ওই হামলায় নিহতদের মধ্যে ছিল মেজর ডেভিড জিওন রেভা ও তার ডিপুটি এইতান ইসরায়েল শিকঞ্জি। হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার সঙ্গে এই দুই সেনা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছে আল কাসাম ব্রিগেড। উত্তর গাজায় গত এক মাসে আল কাসাম ব্রিগেডের হামলায় পর্যুদস্ত হয়ে পড়েছিল ইহুদিবাদী বাহিনী। এ কারণে তারা গত ১৫ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। দখলদার ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেও শুক্রবার ফিলিস্তিনের আল আকসা মসজিদে ৫০,০০০ বেশি ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। কোনো যুবককে মসজিদে ঢুকতে দেয়নি দখলদার সেনারা। এছাড়া আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছিল বর্ণবাদী ইসরায়েল। জর্দান পরিচালিত ইসলামিক ওয়াকফ বিভাগ এবং আল আকসা মসজিদ বিষয়ক বিভাগ ঘোষণা করেছে, ৫০,০০০ মতো মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজে শরিক হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মসজিদের মূল ফটকগুলোতে, বিশেষ করে দামেস্ক এবং লায়ন্স গেটে, তাদের উপস্থিতি জোরদার করেছে। তারা গতকাল অনেক মুসল্লিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের পরিচয় যাচাই করেছে। যুবদেরকে মসজিদের সামনের প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়নি। এমন বিধিনিষেধের কারণে কিছু মুসল্লি আল আকসা মসজিদের কাছে রাস্তায় জুমার নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের মুসল্লিদেরকে মসজিদে আসতে বাধা দিয়েছে। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ সেদেশে হস্তক্ষেপ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুর্কি বাহিনী হস্তক্ষেপ অব্যাহত রেখেছে, আমরা তুরস্ককে এই হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে আব্দুল লতিফ রশিদ জোর দিয়ে বলেন, ইরাক একটি স্বাধীন সার্বভৌম দেশ, কোনো দেশকে ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেওয়া হবে না। তুরস্ক দীর্ঘদিন ধরে ইরাকের সন্ত্রাসী তালিকায় থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি অব টার্কি বা পিকিকের সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে। ইরাক সরকার বারবার উত্তর ইরাকে তুর্কি বাহিনীর সামরিক আক্রমণকে দখলদারিত্বের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে। ইরাকি প্রেসিডেন্ট সাক্ষাৎকারে ইরানকে ইরাকের জন্য একটি মহান ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বর্ণনা করে বলেন, বাগদাদ এবং তেহরানের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, ইরান ও ইরাকের জনগণ সামাজিক ও ধর্মীয়ভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। গত 10 মাসে ইরানের ট্রানজিট রুটের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন বেড়েছে 27%। ইরানের ট্রানজিট রুট কেন নানা দেশের কাছে ব্যাপক সমাদৃত, এ প্রশ্নেরই উত্তর রয়েছে আজকের বিশ্লেষণে। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
গত 10 মাসে ইরানের ট্রানজিট রুটের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন বেড়েছে 27%। গত 10 মাসের হিসাব অনুযায়ী ইরানের ভূখণ্ড দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন হয়েছে 1,47,00,000 টন। তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, গত বছর এই খাতে প্রবৃদ্ধি হয়েছিল আগের বছরের তুলনায় 58%, যা ছিল একটি রেকর্ড। সংশ্লিষ্ট ইরানি সূত্র জানিয়েছে, ট্রানজিট সম্পর্কিত বিষয়গুলোকে সহজতর করা, পরিবহন এবং গুদামজাতকরণ সম্পর্কিত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে ইরানের লজিস্টিক ক্ষমতার উন্নয়ন, সফল অর্থনৈতিক কূটনীতি এবং বাণিজ্য বিনিময়ের উন্নতি ও বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে গঠনমূলক যোগাযোগ ইত্যাদি ইরানের ভূখণ্ড দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন বা ট্রানজিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব বাণিজ্যে, বিশেষ করে এশিয়া অংশে দক্ষিণাঞ্চলের বহু দেশের তৎপরতা জোরদার হয়েছে, ফলে ট্রানজিট রুটগুলো এবং সংযোগ করিডোর যুক্ত পথগুলোর গুরুত্ব আগের চেয়ে বেড়েছে। ইরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্র গৌরব শ্রেষ্ঠ সম্প্রতি উত্তর ইরানের বন্দর আনজারি পরিদর্শনের পর তার দেশের বাণিজ্য জোরদার করতে এবং ইউরো এশিয়া ও ককেশীয় অঞ্চলের সঙ্গে যুক্ত হতে নিরাপদতম ও সবচেয়ে সাশ্রয়ী ও সর্বোত্তম রুট হিসেবে ইসলামী ইরানের পথগুলো ব্যবহারের উপর জোর দিয়েছেন। এ বিষয়ে চলতি ফার্সি বছরের মাঝামাঝি সময়ে তথা এখন থেকে প্রায় 4 মাস আগে ইরান চীন ডাবল কার্গো কন্টেইনার রেল যোগাযোগ চালুর ঘটনাও বেশ স্মরণীয়। এই রেল ট্রানজিট ইউরোপে চীনা পণ্য সরবরাহের জন্য সবচেয়ে নিরাপদ ও দ্রুততম পথ হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব ও পশ্চিমের করিডোর হিসেবে ইরান সেই 2,000 বছরেরও বেশি প্রাচীন সিল্ক রোডের সুবিধা দেওয়ার ক্ষমতা রাখে চীনকে কয়েকটি সীমান্ত পথে। ইরান চীনকে 5টি রুটে ট্রানজিট সুবিধা দিতে পারে ইউরোপে পণ্য পাঠানোর ক্ষেত্রে। এর মধ্যে 3টি হল রেলপথ এবং 2টি হল সড়কপথ। 3টি রেলপথ হল কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, সারাক্স হয়ে রাজি এলাকা থেকে তুরস্ক পর্যন্ত, এবং অন্য 2টি হল কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ইনচেবুরুন রাজি। এই রোড। এছাড়াও চীন ভারত ও রাশিয়ার বাজার ধরতে উত্তর দক্ষিণ করিডোর ব্যবহার করতে পারে। অন্য কথায়, নৌ, সড়ক ও রেলপথে ইরান নানা দেশের পণ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য একটি জরুরি ও অত্যন্ত সাশ্রয়ী সংযোগ জংশন বা চৌরাস্তা। বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিকে জোরদারের জন্য এই ধরনের করিডোর এবং ট্রানজিট রুট আবারও চালু হচ্ছে, আর এক্ষেত্রে ইরান অন্যদের চেয়ে অনেক বেশি মাত্রায় উপযোগী ও এগিয়ে রয়েছে। এর ফলে ইরানের পাশাপাশি গোটা অঞ্চল তথা গোটা বিশ্বই উপকৃত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েল ও মিশর ছাড়া বিদেশে তাদের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই 90 দিনের জন্য বৈদেশিক সহায়তা স্থগিত করে একটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। দক্ষিণ ইরানের বুশেহর ও খুজিস্তান প্রদেশে পানি সীমানায় বিস্তৃত নৌমহড়া চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌবাহিনী। শুক্রবার এই বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরের উপস্থিতিতে পারস্য উপসাগরের উত্তর মধ্য অংশে এই মহড়া চালানো হয়। ইরান ও রাশিয়া তৃতীয় কোনো দেশকে আগ্রাসন চালানোর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আরও 4 ইসরায়েলি নারী সেনার মুক্তি। গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণের মহড়া প্রদর্শন করল হামাস। 200 ফিলিস্তিনি বন্দির মুক্তির প্রক্রিয়া চলছে। বাংলাদেশে দেশবিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে 1 কোটি ভোট বাড়িয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনে যাওয়া যাক।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ ব্যবস্থাপনা সংক্রান্ত আইন নিয়ে কিছুটা আলোচনা করেছি। আজকের আসরে আমরা ভার্চুয়াল জগতে পর্নোগ্রাফি ও শিশুদের আসক্তি সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
আমরা গত আসরে বলেছি পর্নোগ্রাফি বলতে যা বোঝাই তা হল যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই। এছাড়াও যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই, সাময়িকী, ভাস্কর্য, কল্পমূর্তি, মূর্তি, কার্টুন বা লিফলেটও পর্নোগ্রাফি বলে ধরা হবে। অবৈধ কিংবা নিষিদ্ধ বিষয়ের প্রতি অনেকের একটা কৌতূহল থাকে। উঠতি বয়সীদের যৌনতা বিষয়ক কৌতূহল টেনে নিয়ে যায় পর্নোগ্রাফি আসক্তির দিকে, কারণ ছেলে কিংবা মেয়ে, কম বয়সী অথবা মাঝ বয়সী, আমাদের সবার মধ্যেই যৌনতা নিয়ে এক সুপ্ত আগ্রহ লুকায়িত থাকে, আর এই আগ্রহ থেকে আমরা পা বাড়িয়ে দেই পর্নোগ্রাফিতে। শুরুতে কৌতূহলের কারণে পর্নোগ্রাফিতে আসক্ত হলেও ক্রমান্বয়ে তারা নিজের অজান্তেই এই খারাপ কাজে আসক্ত হয়ে পড়ে। তবে এই আসক্তির পরিমাণ এতটা ভয়াবহ রূপ নিত না যদি ইন্টারনেট না থাকত,
কারণ বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে মানুষ খুবই দ্রুত পর্নোগ্রাফির সোর্সগুলোতে অ্যাক্সেস করতে পারে। এছাড়াও সবার হাতে হাতে রয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিভাইস, যার কারণে সবাই এখন কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারি। আর এই সহজলভ্যতাই একদল মানুষের পর্নোগ্রাফির প্রতি অতি আসক্তির একমাত্র কারণ। বর্তমান সময়ে প্রাপ্ত বয়স্কদের তুলনায় ব্যাপক হারে উঠতি বয়সী তরুণ প্রজন্মের পর্নোগ্রাফির আসক্তির পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সচেতন অভিভাবক হিসেবে অবশ্যই আপনার সন্তানের প্রতি সুদৃষ্টি রাখা একান্ত জরুরি। কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনার আদরের সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে কিনা? একজন সন্তানের বাবা মা হিসেবে আমরা সবাই বুঝি যে আমাদের সন্তানদের ব্যবহার কেমন, তারা কখন কি চায়, তারা কখন কি করে ইত্যাদি। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে আপনার সন্তানের ব্যবহার হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনাকে সেই পরিবর্তনের কারণ খোঁজার চেষ্টা করতে হবে।
কোনো উঠতি বয়সী তরুণ বা তরুণী যদি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে, তাহলে তার ব্যবহারের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে অনেক পরিবর্তন আসে, যা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত কিনা। আধুনিক যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমরা সবাই নিজের সন্তানের কাছে মোবাইল কিংবা কম্পিউটার দেই। তবে এই কাজটি করার পাশাপাশি একজন সচেতন অভিভাবক হিসেবে তাদের হাতে দেওয়া এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে নজরে রাখা আমাদের একান্ত দায়িত্বের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের হাতে দেওয়া কম্পিউটার অথবা মোবাইলগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। তারা কোন ধরনের পর্ন সাইটে ভিজিট করছে কিনা তা আপনাকে নিশ্চিত হতে হবে। ঘরে ঘরে মোবাইল অথবা কম্পিউটার আসার পরে প্রতিটা মানুষের রাত জাগার একটা বদ অভ্যাস তৈরি হয়েছে, আর এই বদ অভ্যাসে যদি আপনার সন্তানও আসক্ত হয়, তাহলে অবশ্যই আপনাকে সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। গোপনে হোক কিংবা প্রকাশ্যে, আপনাকে এই বিষয়টি জানতে হবে যে রাত জেগে আপনার সন্তান মোবাইল অথবা কম্পিউটারে কী করছে। প্রয়োজনে একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার সন্তানকে রাত জাগতে নিষেধ করতে হবে।
ধরুন আপনার সন্তান কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার করছে, কিন্তু আপনি ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনার সন্তান সেটি বন্ধ করছে কিংবা কিছু লুকানোর চেষ্টা করছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে সে এমন কিছু করছে যা প্রকাশ করা যাবে না। যদিও বা এই লুকোচুরির পেছনে আরো অনেক কারণ থাকতে পারে, তবে পর্নোগ্রাফির বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। যদি আপনার কোমল হৃদয়ের সন্তানটি হঠাৎ করেই সাধারণ কথাতেও রেগে যায় ও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে আপনাকে তার ব্যবহার পরিবর্তনের কারণ খুঁজতে হবে। কেননা যখন একজন মানুষ পর্নোগ্রাফি দেখে তখন তার মধ্যে মাত্রাতিরিক্ত অস্থিরতা বিরাজ করে, আর সেই সময় মানুষের মেজাজ নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। স্বাভাবিকভাবে যখন কোনো ব্যক্তি পর্নোগ্রাফি দেখে তখন তার মধ্যে কিছু বদভ্যাস দেখা দিতে পারে। সেই বদভ্যাসগুলোর প্রভাব তার শরীরের উপর পড়তে পারে। সেক্ষেত্রে আপনি যদি আপনার সন্তানের এমন পরিবর্তন দেখেন তাহলে আপনাকে খুঁজতে হবে যে আপনার সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত কিনা।
পর্নোগ্রাফি দেখার কারণে ছেলের সন্তানদের মধ্যে নারীদের সম্পর্কে সম্পূর্ণ ভুল ধারণা জন্ম হতে পারে, কারণ বাস্তবিক জীবনের স্বাভাবিক যৌনতার সাথে পর্নোগ্রাফিতে দেখানো যৌনতার খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না। কারণ পর্নোগ্রাফিতে ব্যবহার করা ভিডিও দৃশ্য কিংবা ছবিকে শুধুমাত্র আপনার যৌন উত্তেজনাকে বাড়িয়ে তোলার দিকেই ফোকাস করা হয়। কিন্তু যখন আমাদের সন্তানেরা এই ধরনের পর্নোগ্রাফি দেখে তখন তারা স্বাভাবিক যৌনতার বদলে নীল ছবির মতো করে যৌনতার ভুল ধারণা নিয়ে বড় হয়। নীল ছবিগুলোতে অধিকাংশ ক্ষেত্রে পুরুষের যৌনতাকে ফোকাস করে তৈরি করা হয়, যেখানে দেখানো হয় নারীরা শুধু ভোগ্যপূর্ণ যাদেরকে একজন পুরুষ নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারে। আর যখন বাচ্চারা এই ধরনের দৃশ্য দেখে অভ্যস্ত হয়ে পড়ে তখন তাদের মধ্যে নারীদের প্রতি শ্রদ্ধা অনেক গুণ কমে যায়। পর্নোগ্রাফির মাধ্যমে মানুষকে আকর্ষণ করার জন্য বর্তমানে বিকৃত যৌনচার তৈরির প্রতিযোগিতা চলছে, যেখানে অবাধে দেখানো হচ্ছে কিভাবে তারা নিজের পরিবারের মানুষের সাথে যৌনতায় আবদ্ধ হচ্ছে। আর বাচ্চারা যখন নীল ছবিগুলোতে এই ধরনের দৃশ্য দেখে তখন তাদের মনেও এমন নিকৃষ্ট ধারণা তৈরি হতে থাকে।
এ ধরনের কাজ যে জঘন্যতম পাপ তা সন্তানদেরকে বোঝাতে হবে। এসব দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়লে তাদের সঠিক পথে নিয়ে আসাটা অনেক কঠিন হয়ে পড়ে। ধরে নিলাম আপনার সন্তান পর্নোগ্রাফির মতো খারাপ নেশায় আসক্ত। এখন আপনাকে যেভাবেই হোক তাদের এই আসক্তি থেকে মুক্ত করতে হবে, আর সেজন্য আপনাকে বেশ কিছু উপায় অনুসরণ করতে হবে। এই বিষয়ে আমরা আগামী আসরে আলোচনা করব। আশা করি ওই আসরেও আপনাদের সঙ্গে পাব। সবাই ভালো থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের প্রতি পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা চিত্র তুলে ধরে বলেছিলাম, সমরাষ্ট্রের দিক দিয়ে ইরাকের চেয়ে পিছিয়ে থেকেও আত্মিক শক্তিতে বলীয়ান হয়ে ইরানি যোদ্ধারা কিভাবে ওই যুদ্ধে জয়লাভ করেছিলেন। আজকের আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বৈত আচরণ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। Thank you.
ইরাকের সাদ্দাম সরকারের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তির পৃষ্ঠপোষকতা ছিল পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের একটি বড় বৈশিষ্ট্য। ১৯৭৯ সালে ইরানে অনুষ্ঠিত ইসলামী বিপ্লব ওই দুই পরাশক্তির সামনে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। পাশাপাশি বিশ্বের স্বাধীনতাকামী আন্দোলনকারীরা এই বিপ্লব থেকে পেয়েছিল অনুপ্রেরণা। সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বামপন্থী বাথ সরকার ছিল প্রাচ্যের পরাশক্তি অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পরিপূর্ণ অনুগত। সোভিয়েত ইউনিয়নের স্নেহভাজন হিসেবে আমেরিকার শত্রু দেশগুলোর তালিকায় ইরাক সরকারের নাম থাকার কথা ছিল, কিন্তু ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরান থেকে আমেরিকা চিরতরে হাত গুটিয়ে নিতে বাধ্য হয়। এদেশের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্য নির্ধারণ করে ওয়াশিংটন। সে কারণে শত্রুর মদতপুষ্ট ইরাক সরকারকে এই যুদ্ধে পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা দেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা।
অবশ্য যুদ্ধের শুরুর দিকে আমেরিকার মতো সোভিয়েত ইউনিয়নও নিজেকে নিরপেক্ষ ঘোষণা করে এবং ইরাককে অস্ত্র সহায়তা দেয়া বন্ধ রাখে। তবে মস্কো ইরাকের বিরাগভাজন হওয়া থেকে বিরত থাকার জন্য পূর্ব ইউরোপে নিজের মিত্র দেশগুলোকে নির্দেশ দেয় তারা যেন বাগদাদকে প্রয়োজনীয় সমরাস্ত্রের যোগান দিয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের দিক নির্দেশনা পেয়ে বুলগেরিয়া ও পোল্যান্ড ইরাক সরকারকে প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহ করার দায়িত্ব গ্রহণ করে। এদিকে ইরান সরকার দেশটির উপর ইরাকি আগ্রাসনের নিন্দা জানাতে সোভিয়েত ইউনিয়নের প্রতি আহ্বান জানায়, কিন্তু মস্কো সে আহ্বানে সাড়া দিতে অপারগতা প্রকাশ করে। কিন্তু ইরান যখন যুদ্ধের দ্বিতীয় বছরে ঘুরে দাঁড়ায় এবং ইরাকের অভ্যন্তরে অভিযান চালাতে শুরু করে, তখন সোভিয়েত ইউনিয়ন তার কথিত নিরপেক্ষ নীতির অবসান ঘটিয়ে ইরানি হামলার নিন্দা জানায়। একই সঙ্গে ইরাককে সম্ভাব্য পরাজয়ের হাত থেকে রক্ষা করতে বাগদাদের প্রতি অর্থ ও অস্ত্র সাহায্য দিতে শুরু করে।
সোভিয়েত সরকার প্রথমেই বাগদাদের হাতে ১৫০ কোটি ডলারের নগদ অর্থ সাহায্য তুলে দেয়। এরপর ইরাকের কাছে MiG-23 ও MiG-25 যুদ্ধ বিমান, T-72 ট্যাঙ্ক এবং ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠায় মস্কো। একই সঙ্গে 2000 সামরিক উপদেষ্টা পাঠিয়ে ইরাকের যুদ্ধ করার ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয় সোভিয়েত সরকার। ইরানের তৎকালীন বিপ্লবী সরকার এদেশের সোভিয়েত পন্থী তুদে পার্টির বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করলে মস্কো তেহরানের প্রতি ক্ষুব্ধ হয়। এই ক্ষোভ থেকে বাগদাদের প্রতি সাহায্যের পরিমাণ আরও বাড়িয়ে দেয় মস্কো। সোভিয়েত ইউনিয়ন ১৯৮৪ সালে ইরাককে ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য বাগদাদের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি সই করে। সেই সঙ্গে মস্কো বাগদাদের কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দেয় এবং তেলের মূল্যের বিনিময়ে ইরাককে সমরাস্ত্র সরবরাহ করতে থাকে।
সোভিয়েত ইউনিয়ন ১৯৮৬ সালের গোড়ার দিক থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাককে ৩৯০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করে। এসব অস্ত্রের মধ্যে ছিল ৮০টি অত্যাধুনিক T-72 ট্যাঙ্ক সহ মোট ২০০০ ট্যাঙ্ক, MiG-23, MiG-25, MiG-27 বিমান সহ ৩৩০টি যুদ্ধ বিমান এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ৩০০টি ক্ষেপণাস্ত্র। ইরান ১৯৮৭ সালের ফেব্রুয়ারি মাসে ইরাকের অভ্যন্তরে কারবালা ৫ অভিযান চালানোর পর ইরাকের পরাজয়ের পুনরাবৃত্তি রোধ করতে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে স্পষ্ট ঘোষণা দেয়, দেশটি ইরাককে অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করবে। এ লক্ষ্যে মস্কো বাগদাদের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি MiG-29 ও MiG-31 মতো আরও আধুনিক যুদ্ধবিমান তুলে দেয়। এসব সমরাস্ত্র পেয়ে ইরাকি বাহিনী ইরানের শহরগুলোর আবাসিক এলাকাগুলোতে ব্যাপক হারে হামলা চালাতে শুরু করে।
এদিকে পারস্য উপসাগরে আমেরিকা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে সোভিয়েত ইউনিয়ন শুধু এর মৌখিক বিরোধিতা করে। এর বাইরে মস্কো ইরানের বিরুদ্ধে মার্কিন নীতিকে অন্ধভাবে সমর্থন দেয় এবং ইরাকের সাদ্দাম সরকারের প্রতি পূর্ণ পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ে বিভক্ত থাকা আরব দেশগুলো একটি জায়গায় ঐক্যবদ্ধ ছিল, আর তা হল ইরাক ইরান যুদ্ধে ইরাককে সার্বিক সহযোগিতা করা। এসব আরব দেশ বাগদাদকে শুধু আর্থিক সহযোগিতা দিয়ে থেমে থাকেনি, সেই সঙ্গে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরাকে হাজার হাজার সেনা পাঠায়। ইরাকের তৎকালীন উপপ্রধানমন্ত্রী পরবর্তীতে স্বীকার করেন, মিশর, জর্দান, ইয়েমেন, মরক্কো, তিউনিশিয়া এবং সুদান থেকে 14,000 সেনা ইরাকি বাহিনীর পক্ষে যুদ্ধ করতে এসেছিল, তবে প্রকৃত আরব সেনার সংখ্যা ছিল এর চেয়েও বেশি।
ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরাকি শাসক সাদ্দাম কুয়েত দখল করে নিলে একদিন যেসব আরব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে বাগদাদকে সহযোগিতা করে এসেছিল তারা পড়ে যায় কিং কর্তব্য বিমূর অবস্থায়। কারণ তারা অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে যে সেনাবাহিনীকে হৃষ্টপুষ্ট করেছে সেই বাহিনী এখন তাদের দিকেই বন্দুকের নল তাক করেছে। এ সময় আরব দেশগুলো স্বীকার করে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকি বাহিনীকে কি পরিমাণ সহযোগিতা করেছে। এদিকে বিনা উস্কানিতে ইরানের উপর ইরাকি আগ্রাসনের নিন্দা জানাতে ব্যর্থ হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিষদ জাতিসংঘ ঘোষণার 4142 নম্বর ধারা উপেক্ষা করে ইরানের উপর ইরাকি আগ্রাসনকে বৈধতা দেয়। ইরাকি বাহিনী ইরানে আগ্রাসন চালিয়ে এদেশের বিস্তীর্ণ ভূমি দখল করে নিলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করার আহ্বান জানায়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধের ময়দানে সৃষ্ট পরিস্থিতির কারণে এতদিন পর আলোচনার দাবি তোলে। যতদিন ইরাকি সেনারা ইরানের অভ্যন্তরে মোতায়েন ছিল ততদিন নিরাপত্তা পরিষদ কোন প্রস্তাব গ্রহণের কথা চিন্তা করেনি, কিন্তু যখন ইরানি যোদ্ধারা অভিযান চালাতে গিয়ে ইরাকের ভেতরে প্রবেশ করে তখনই নিরাপত্তা পরিষদের টনক নড়ে। ওই পরিষদ যুদ্ধের আকার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে। প্রকৃতপক্ষে তাদের উদ্বেগ যুদ্ধের বিস্তারের জন্য ছিল না, বরং ইরাক পরাজিত হতে পারে ভেবে নিরাপত্তা পরিষদ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। মজার ব্যাপার হচ্ছে, নিরাপত্তা পরিষদ 1980 সালে ইরানে ইরাকি আগ্রাসনের নিন্দা জানাতে ব্যর্থ হলেও 1990 সালে ইরাকের কুয়েত দখলের প্রথম দিনই বাগদাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে এবং পরবর্তী 4 মাসে ইরাকি সেনারা ঘরে ফিরে যাওয়ার আগ পর্যন্ত ওই পরিষদে 12টি নিন্দা প্রস্তাব পাশ করা হয়।
যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, পশ্চিম এশিয়ায় প্রতিরোধ শক্তির বিরুদ্ধে পাশ্চাত্য কিছু আরব দেশ ও ইহুদিবাদীরা নতুন করে তৎপরতা শুরু করেছে। ওই 3 শয়তানি শক্তি ইরানের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করা ছাড়াও লেবানন, সিরিয়া ও ইরাকের প্রতিরোধ শক্তির বিরুদ্ধেও উঠে পড়ে লেগেছে। আজকের অনুষ্ঠানে আমরা ইরান সহ অন্যান্য ইসলামী প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ওই 3 শয়তানি শক্তির তৎপরতা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছে আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বর্তমান সময়ে কগনিটিভ ওয়ারফেয়ার হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধকৌশল। এটি হচ্ছে পরিপূর্ণ, অত্যাধুনিক, গভীরতম ও ব্যাপক ভিত্তিক মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে মূলত একটি সমাজের জনগণ ও বুদ্ধিজীবী শ্রেণীর বিশ্বাস, মূল্যবোধ, চিন্তাভাবনা, নিজস্ব স্বকীয়তা এবং পরিচিতিকে টার্গেট করা হয়। এই যুদ্ধের মাধ্যমে একটি সমাজের বাস্তবতাকে ঠিক উল্টো করে দেখানো হয়, যাতে ভেতর থেকে তারা ধসে পড়ে। সামরিক যুদ্ধের চাইতে এটি অনেক সাশ্রয়ী, কিন্তু এর ধ্বংসাত্মক প্রভাব অনেক গভীরে। বলা যায় এটা মনস্তাত্ত্বিক যুদ্ধের উন্নত সংস্করণ। এই যুদ্ধের মাধ্যমে মানুষের চিন্তা চেতনার উপর প্রভাব বিস্তার তথা মন ও মননকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সমাজে বিষ বাষ্প ছড়ানো। এছাড়া নিষেধাজ্ঞার মতো অস্ত্র ব্যবহার করেও একটি সমাজের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সামাজিক সংকট সৃষ্টি করাও এই যুদ্ধের অন্যতম কৌশল, যাতে এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত ও বিপদগামী করা যায়। এর মাধ্যমে শত্রুরা সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণে বিপর্যয় সৃষ্টির দায় ওই সমাজের প্রতিরোধ শক্তিগুলোর উপর চাপানোর চেষ্টা করে, যারা কিনা সাম্রাজ্যবাদের বিরোধী।
এ ধরনের যুদ্ধের মাধ্যমে তারা নানা ঘটনা ঘটিয়ে প্রতিটি মানুষের আবেগ অনুভূতিকেও নাড়া দেওয়ার চেষ্টা করে। ইরানের রাজনৈতিক বিশ্লেষক ফারজাদপুর সাইদ কগনিটিভ ওয়ারফেয়ার তথা মানুষের চিন্তা চেতনাকে বিভ্রান্ত করার অত্যাধুনিক যুদ্ধকৌশল সম্পর্কে বলেছেন, একটি সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেয়া এ যুদ্ধের লক্ষ্য, যা কিনা ওই সমাজের মানুষের চিন্তাভাবনা ও ধ্যান ধারণা সম্পর্কে সামগ্রিক পরিচয় জানা না থাকলে সম্ভব নয়। বর্তমানে এ ধরনের যুদ্ধকৌশল অবলম্বন করা হয়েছে ইসলামী ইরানের বিরুদ্ধে। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী হাশদার শাবি সহ অন্যান্য প্রতিরোধকামী শক্তির বিরুদ্ধে, ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহর বিরুদ্ধে, লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে, এমনকি শত্রুরা লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকারকেও ছেড়ে দেয়নি এবং তার পতন ঘটিয়ে ছেড়েছে।
কগনিটিভ ওয়ারফেয়ার তথা মানুষের চিন্তা চেতনার উপর আধিপত্য বিস্তারে অত্যাধুনিক এই যুদ্ধকৌশলের বিভিন্ন পর্যায় বা ধাপ রয়েছে। প্রথম পর্যায়টি হচ্ছে জনগণের মধ্যে কারো প্রতি অবিশ্বাস ও অনাস্থা তৈরি করা। পাশ্চাত্য রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশ এবং ইহুদিবাদী মহল, এই তিন শয়তানি চক্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত প্রতিরোধ শক্তিকে টার্গেট করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রতিরোধ শক্তিগুলোকে তারা দুর্নীতির মূল হোতা এবং অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে তদন্তে বাধা সৃষ্টিকারী হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে। উদাহরণস্বরূপ, লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ সবসময় দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের উপর জোর দিয়ে আসছেন, কিন্তু তারপরও নাসরুল্লাহর বিরোধীরা নয়া প্রচার কৌশলের সাহায্যে হিজবুল্লাহকে লেবাননে দুর্নীতির প্রধান উৎস বলে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে।
মানুষের চিন্তা চেতনার উপর প্রভাব বিস্তার তথা মন ও মননকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পরিচালিত নতুন এ যুদ্ধকৌশলের দ্বিতীয় পর্যায় হচ্ছে জনপ্রিয় কোনো ব্যক্তি বা সংগঠনের গ্রহণযোগ্যতাকে এমনভাবে নষ্ট করে দেয়া যাতে মানুষ তাদের থেকে দূরে সরে যায়। অর্থাৎ জনগণের মধ্যে কারোর প্রতি অবিশ্বাস তৈরির পর তাদের গ্রহণযোগ্যতাকেও নষ্ট করে দেয়া হয়। এই কৌশলের অংশ হিসেবে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে একটি সমাজের অর্থনীতির চাকাকে অচল করে দেয়া হয়, যাতে জনগণের মধ্যে সরকার কিংবা দায়িত্বশীলদের কোনো গ্রহণযোগ্যতা না থাকে। উদাহরণস্বরূপ, লেবানন ও ইরাকের কথা উল্লেখ করা যায়, যেখানে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক সংকট বিরাজ করছে। অথচ ওইসব দেশের এসব সংকটের জন্য দায়ী করা হচ্ছে জনপ্রিয় প্রতিরোধ সংগঠনগুলোকে, যাতে জনগণ এদের থেকে দূরে সরে যায় এবং সংগঠনের নেতৃবৃন্দের গ্রহণযোগ্যতা আর না থাকে। এমনকি চীন ও ইরানের মধ্যকার দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি নিয়েও তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, যাতে ইসলামী বিপ্লবী সরকারের প্রতি ইরানের জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা কোনোটি না থাকে।
অনাস্থা সৃষ্টি এবং গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পর এই তিন শয়তানি শক্তির যুদ্ধের তৃতীয় কৌশল হচ্ছে শত্রু ভাবাপন্ন দেশগুলোর সরকারকে অযোগ্য এবং অকার্যকর প্রমাণ করা। তারা প্রচার চালায় দেশ পরিচালনায় অযোগ্যতা বা ব্যর্থতার জন্য দায়ী হচ্ছে ওইসব সরকার কিংবা প্রতিরোধ শক্তিগুলো। অথচ লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকারের বয়স হয়েছিল মাত্র 6 মাস, এবং এই 6 মাসে হাসান দিয়াবকে পরিকল্পিত এমন সব সরকার বিরোধী বিক্ষোভ মোকাবেলা করতে হয়েছে যাতে বাইরে থেকে ইন্ধন যোগানো হয়েছিল এবং এর লক্ষ্য ছিল সরকারকে অযোগ্য ও অকার্যকর প্রমাণ করা।
নতুন ধরনের এ যুদ্ধকৌশলের চতুর্থ ধাপ হচ্ছে প্রতিরোধ শক্তিগুলোর মনোবল ভেঙে দেয়া। যেমন মাত্র অল্প কিছু অনুচর বা সমর্থককে বিক্ষোভের নামে রাস্তায় নামিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। কিছু সংখ্যক মানুষের ওইসব স্লোগান বা বিভিন্ন দাবি দাওয়াকে তারা সমাজের সর্বস্তরের দাবি বলে তুলে ধরে। এর মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করা এবং বিপ্লবী সরকার কিংবা প্রতিরোধকামী সংগঠনগুলোর মনোবল দুর্বল করার ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় যাতে তারা হতাশ হয়ে পড়ে। ঠিক একই কৌশলে ও অপপ্রচার চালিয়ে লেবাননের হাসান দিয়াব সরকারের পতন ঘটানো হয়েছে।
মোট কথা, ওই 3 শয়তানি শক্তি বিপ্লবী দেশ বা সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা চালায়। বিস্ফোরণের পর লেবাননের সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও সরকার পতন এসবই এই ষড়যন্ত্র ও যুদ্ধেরই অংশ। মিথ্যার প্রচার চালিয়ে শত্রুরা এই বিস্ফোরণের জন্য হাসান দিয়াবের সরকারের অবহেলাকে দায়ী করেছে। আবার বৈরুত বন্দরে বিস্ফোরক মজুদের জন্য হিজবুল্লাহকেও দায়ী করা হয়েছে। প্রকৃতপক্ষে লেবাননের সরকার ও প্রতিরোধ শক্তির বিরোধীদের সহযোগিতায় বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ সরকার ও হিজবুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। আসলে নতুন এই যুদ্ধকৌশলের উদ্দেশ্য দখলদার ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করা। তো শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশ এবং ইহুদিবাদী মহল এই 3 শয়তানি শক্তির নতুন যুদ্ধকৌশল সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।